ধন্যবাদ স্যার। আর শান্তি জেফরি আগেই বলছেন যে স্যারের সহায়তা না থাকলে হয়তো আজকে এখানে আমরা আসতে পারতাম না। তো আমাদের কাজের শুরুটাও এখান দিয়ে, এই ডিপার্টমেন্টের সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে। আচ্ছা, তো আমি আর আমাদের হাতে সময় বেশি নেই, তো শুরু করে দিচ্ছি। তো আমার পেপারের টাইটেলটা হচ্ছে লাভ অ্যান্ড ম্যারেজ কেস অফ দ্য তাবলিগি জামাত ইয়ং বাংলাদেশি। তো আমার এই প্রবন্ধে মূলত আমি পুরুষ পার্সপেক্টিভ, মেল পার্সপেক্টিভ থেকে আমি এটা প্রেজেন্ট করতেছি। পুরুষ হওয়ার কারণে আসলে আমার সেই অ্যাক্সেসটা ছিল না তাবলিগি জামাতের মহিলাদের সাথে অতটা ইন্টারাকশন করার কিংবা ইন্টারভিউ নেওয়ার, তো সেই জায়গা থেকে এটা করা আর কি। তো বিয়ে ব্যবস্থার ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের বাংলাদেশের ওভারঅল সংস্কৃতির সাথে এবং ঐতিহ্যের সাথে একটা অবিচ্ছেদ্য এবং অনস্বীকার্য একটা উপাদান হিসাবে ছিল সবসময়, এবং সাংস্কৃতিক বৈচিত্র্যতার পাশাপাশি ধর্মীয় বিভিন্ন আচার ব্যবস্থাও এর সাথে অনেকটা যুক্ত এবং একে একটা ভিন্ন মাত্রা দিয়েছে। এবং এ কারণে দেখা যায় যে সাংস্কৃতিক এবং ধর্মীয় এই দুইটা বিষয়ের সম্মিলনে একটি যে বিয়ে ব্যবস্থা আমাদের দেশে, সেটা এক ধরনের উৎসবের পর্যায়েও চলে যায়। এবং বিয়েকে কেন্দ্র করে দেখা যায় যে বিভিন্ন সময় মৌসুম এবং সব কিছু মিলেই একটা উৎসবের আমেজ চলে আসে। শীতকাল এই সময় বিয়ে বেশি হয় কিংবা কোন সময় বিয়ে করা যাবে না, এই সমস্ত বিষয়গুলো সাংস্কৃতিক একটা ঐতিহ্যগত বিষয়ের সাথে যুক্ত। তো সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিয়ের অনুষ্ঠান এবং সাথী নির্বাচনের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন দেখা যাচ্ছে, যেটা শান্তির রোজারিওতার পেপারে আসছে। এবং এইখানে যেমন করে আমাদের ইসলামিক বিভিন্ন বিষয় ঢুকে যাচ্ছে, তেমনি করে বিভিন্ন ঐতিহ্যগত যে সমস্ত কম্পোনেন্ট ছিল আমাদের বিয়ের মধ্যে, সেই বিষয়গুলোকে নানানভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে। যেমন গায়ে হলুদ কিংবা বউ ভাত কিংবা অনেক সময় দেখা যায় যে ধান দুবলা দিয়ে বর কনেকে বরণ করে নেওয়া, এই সমস্ত বিষয়গুলোকে অনেক সময় যারা পিউরিস্ট ইসলামিকভাবে চিন্তা করে তারা অনেক সময় চ্যালেঞ্জ করতেছে। তো যদিও আমাদের বাঙালি সংস্কৃতি বলতে আমরা আসলে কী বুঝি সেটা নিয়ে একটা লম্বা বিতর্ক রয়েছে, তারপর আমি এই বিষয়টাকে বাদ দিয়ে চলে যাচ্ছি আমাদের তাবলিগ জামাতের পরিপ্রেক্ষিতে বিয়ে ব্যবস্থাটাকে কীভাবে দেখা যায়। এই প্রবন্ধে মূলত কেস স্টাডি পার্সপেক্টিভে দেখা হবে, তিনটা কেস আমি এখানে তুলে ধরব। এবং এখানে যে বিষয়টাকে আর্গু করা হবে যে তাবলিগ জামাত ইসলাম থেকে ভিন্ন, বা অনেকে মনে করে এটা বিতর্ক হতে পারে, কিন্তু ভিন্ন আলাদা কিছু না, এবং তারা নতুন কোনো কিছুকে তুলে ধরছে না আমাদের মধ্যে, বরঞ্চ বিয়ে ব্যবস্থার ইসলাম যেভাবে দেখে সেই বিষয়গুলোকে, অথেন্টিক ইসলাম যেভাবে দেখে সেই বিষয়টাকে তারা তুলে ধরার চেষ্টা করতেছেন। অন্যদিকে তাবলিগ জামাতের যে আত্মশুদ্ধির জার্নি টু প্যারাডাইজ কিংবা পিউরিটি, পিউরিফিকেশন অফ সেলফ, তো সেই বিষয়গুলোর মধ্য দিয়ে দেখা যায় যে বিয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকছে, এবং পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই। এবং শান্তির পেপারে আসছে যে এটা এক ধরনের সিকিউরিটি বা প্রোটেক্টিভ ব্যারিয়ার হিসেবে কাজ করে। তো আমার এই প্রবন্ধে এটা আরেকটু ডিটেইল আমরা দেখব। তো প্রথমে আসতেছি যে তাবলিগ জামাত কি। প্রথম স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে 1920-এর দশকে মূলত তৎকালীন ভারতীয় উপমহাদেশের দিল্লির মেওয়াত নামক একটি দরিদ্র এলাকায় মাওলানা মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির প্রচেষ্টায় এই বিষয়টা চলে আসে। কিন্তু তাবলিগের ধারণা ইসলামের শুরুর দিক থেকেই ছিল, যেটা আসলে দাওয়াত বা তাবলিগ ইসলামের মূল তথ্য আরেকজন মুসলমানের কাছে পৌঁছে দেয়া। সো এই বিষয়গুলোকে ওই সময়ে অনেকটা সংগঠিত আকারে নিয়ে আসা হয় তাবলিগ জামাত আন্দোলনের মধ্য দিয়ে, এবং এর প্রায়শই বলা হয় যে ভালো মুসলমান তৈরি করা, মেকিং মুসলিম ট্রু মুসলিম। সো এইটা করতে যে তাদের প্রধান যে বিষয়টা থাকে যে চিল্লা বা 40 দিনের জন্য বের হয়ে যাওয়া, সো তার মধ্যে দিয়ে একটা আত্মশুদ্ধির প্রচেষ্টা করা এবং এক পর্যায়ে নিজেকে ইসলামের প্রতি আরও বেশি ডেডিকেটেড করে তুলে ধরা। তাবলিগ জামাত মূলত বাংলা অঞ্চলে, অবিভক্ত বাংলা অঞ্চলে 1927-এর দিকে প্রবেশ করে, এবং সেই সময় একটা কমিটি হয় যেখানে তৎকালীন সময় দ্য লাইট নামক একটি ম্যাগাজিন, তার সাব এডিটর ছিলেন মৌলভী আফতাব উদ্দিন আহমেদ এবং মৌলভী আবুল হায়াত, তাদের কে একটা কমিটিতে রেখে ওই সময় আসলে তাবলিগ জামাত প্রথম অবিভক্ত বাংলায় চলে আসে। পরবর্তী সময়ে পাকিস্তান সময়ে এই অঞ্চলের অনেক প্রমিনেন্ট ইসলামিক স্কলার তারা তাবলিগ জামাতের সাথে যুক্ত হয় এবং দেখা যায় যে ওই সময় ততটা বিকাশ না ঘটলেও পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিভিন্ন সময় আমাদের দেশে ইসলামিকীকরণ যে প্রক্রিয়া শুরু হয় সেই 70-এর দশক থেকে এই সময়ে কনস্টিটিউশনের পরিবর্তন কিংবা বিসমিল্লাহির রহমানির রহিম কনস্টিটিউশনে নিয়ে আসা, তারপর বিভিন্ন ইসলামিক রিচুয়ালকে রাষ্ট্রীয়ভাবে পালন করা, ঈদে মিলাদুন্নবী, তারপর মোহররম, জুমাতুল বিদা, এই সমস্ত বিষয়গুলো যখন আসলে রাষ্ট্রীয় কাঠামোকে মধ্যে চলে আসে তখন আসলে অন্যান্য ইসলামিক আন্দোলনের মতোই তাবলিগ জামাত এক ধরনের বড়সড় একটা পরিসর পেয়ে যায়। এই আমার এই গবেষণাতে মূলত আনথ্রোপোলজিক্যাল মেথড আমি ইউজ করছি, তো সেই জায়গা থেকে আমি পার্টিসিপেন্ট অবজারভেশন করা হয়েছে এবং এখানে আমি যে দুইটা কেস প্রেজেন্ট করব তার মধ্যে দুইজনের সাথে আমি চিল্লাতে ছিলাম উত্তরবঙ্গে গত বছর, তো সেই সময় থেকে মূলত তাদের সাথে আলাপ আলোচনা এবং পরবর্তীতে ঢাকায় এসে আবার তাদের সাথে কথা বলা এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্য দিয়ে আমার এই আন্ডারস্ট্যান্ডিংটা আসছে। তো এর পাশাপাশি ইজতেমাতে অংশগ্রহণ করা, যদিও এখানে ওই বিষয়টা আসতেছে না, তো অবজারভেশন ইন্টারভিউ ছিল এবং ফোকাস গ্রুপ স্টাডিজ সেটাও ছিল আমাদের এই ইস্যুর মধ্যে। নেক্সট স্লাইড। তো আমি যেখানে আমার এই পেপারের শুরুটা করতেছি যেটা হচ্ছে যে তাবলিগ জামাতের এই ইনিশিয়েটিভের মধ্য দিয়ে এক ধরনের অথেন্টিক ইসলামের কথা, অথেন্টিক ইসলামের দিকে তাদের চলে যাওয়ার বা ওই বিষয়টার উপর জোর দেওয়ার বিষয়টা তাদের মধ্যে চলে আসে এবং এটা করতে যে দেখা যায় যে তাদের প্রতিটা ক্ষেত্রেই একজন মুসলমানের প্রতিটা জীবনের প্রতিটা ক্ষেত্রেই সুন্নতের অনুসারী হওয়াটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন এবং এইটা শুধুমাত্র নামাজ রোজার মধ্যে না, প্রতিদিনকার কর্মকাণ্ডের মধ্যে যেন সেই জিনিসটা চলে আসে। তো সেই সেইটাও যেমন পুণ্যের কাজ সেই বিষয়টা একটা পুণ্যের কাজ হিসেবে বিবেচনা করা হয়। তো এই জন্য দেখা যায় যে বিয়ের প্রসিডিওরটা অনেকটা প্রথমত সুন্নত, এটা নিয়ে হয়তো অনেকে বিভিন্নভাবে বিতর্ক করেন, কিন্তু প্রথমত সুন্নত, তারপরে বিভিন্ন পর্যায়ে এটা ফরজ হয়ে যায় বা আবশ্যিক হয়ে যায় একজন মানুষের জন্য, একজন মুসলমানের জন্য। তো সেই ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে তো প্রথম প্রায়োরিটি থাকে কয়েকটা বিষয়। একটা হচ্ছে যে দিনদার বিবি বা দিনের উপরে চলে এরকম একজন বিবি বা যাকে বিয়ে করব তার বিষয়টা যেন সেরকম থাকে যে দিনের উপরে চলে, তো প্রথম প্রায়োরিটি থাকে সেইটা। তো সেই দিক দিয়ে আমাদের একজন তাবলিগ জামাতের সাথী বলেন যে আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে, তো বিবি যদি দিনদার হয় তাহলে অনেক কিছু সহজ হয়ে যাবে আপনার জন্য। কেয়ামতের দিন আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে সেই মহিলার জিম্মাদারি আপনার। মহিলা তখন বলবে আমার স্বামী আমাকে খাবার দিছে, কাপড় দিছে, কিন্তু দিনদারি শেখায় নাই, আর দিনদারি না থাকার জন্য তুমি আমাকে জাহান্নামে দিতেছো, আমাকে দেওয়ার আগে আমার স্বামীকে দাও। তো এরকম করে যে দায়িত্বটা হচ্ছে, রেসপন্সিবিলিটি চলে আসে স্বামীর উপরে যে একজন স্ত্রীর তার দিনদারির দায়িত্ব, এবং পরবর্তীতে বলা হচ্ছে যে একজন মহিলার চারজন পুরুষের সাথে সম্পর্কিত হয়ে থাকেন মানে রেসপন্সিবিলিটির ক্ষেত্রে, যে প্রথমত তার বাবা, দ্বিতীয়ত তার ভাই, তৃতীয়ত তার স্বামী এবং পরে তার ছেলে। সো এই দিনদারি যদি না শেখানো হয় তাহলে এই চারজনকে নিয়ে যেমন সে জাহান্নামে যেতে পারে, এবং দিনদারি যদি শেখায় তাহলে আবার সেই চারজনকেই সে বেহেস্তে নিয়ে যেতে পারে। এবং পরবর্তীতে নিচের অংশে বলা হচ্ছে যে একজন কিভাবে আসলে পারিবারিক যে হারমোনির বিষয়টা থাকে সেই বিষয়টা একজন স্ত্রী যদি দিনদার হয় তাহলে কিভাবে কাজ করে, যে খুব ধৈর্যশীল হবে, যেটা আমাদের এই ইসে দেখতে পাচ্ছি আমরা, খুব ধৈর্যশীল থাকবে এবং অনেক বেশি ডিমান্ড থাকবে না, কমপ্লেন কম থাকবে, তো এই বিষয়গুলো থাকবে এবং সর্বোপরি হচ্ছে সে আপনার পছন্দ মতো থাকবে আপনি যেভাবে চান, এবং ওইখান থেকে যে সন্তান সন্ততি আসবে তারাও সেই একই রকম ঐতিহ্যের উত্তরসূরি হবে। তো সেই ক্ষেত্রে বলা হয় যে দিনদার স্ত্রী খুঁজে পাওয়াটা এবং ইসলামিক পদ্ধতিতে জীবন পরিচালনার জন্য একটা বড় প্রায়োরিটি থাকে তাদের মধ্যে, এবং এর সাথে পরবর্তীতে অবশ্যম্ভাবে চলে আসে পর্দা। তো একজন স্ত্রী দিনদার হলে অবশ্যই সে পর্দা করবে, এটা কোরিলেটেড একটা বিষয়। তো এরকম আরেকজন সাথে আমাদেরকে বলেন যে পর্দা করার বেনিফিটটা কি, পর্দা করার কারণে দেখা যায় তারা ঘরের মধ্যে থাকেন এবং এর জন্য অন্য পুরুষের সাথে তাদের মেলামেশা নাই, পুরুষের আচার আচরণ ও তাদের সঙ্গ সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না, ফলে সেই মেয়ে যে স্বামী পায় এবং তার থেকে যতটুকু পায় সেটা নিয়ে অনেক বড় মনে করে এবং তার ধারণায় এরকম থাকে যে এটা তো এতদিন পাই নাই এখন পাচ্ছি, তো এটা অনেক ভালো বিষয়। সে জিনিসটা বোঝানোর জন্য এইভাবে বলে যে এটা স্বামীর পুরোপুরি ভালোবাসাটা পায় আর সে তার পুরোপুরি ভালোবাসাটা তার স্বামীকে দেয়। তো এক ধরনের ভালোবাসার মধ্যে কোনো ভাট বটার হয় না, স্বামী পুরুষ শান্তি পায়। এবং কয়েকজন এইভাবে বলছেন যে বর্তমান সময়ের যে আমাদের সমাজে যে অস্থির একটা সময়, অনেকে ডিফাইন করেন যে এক ধরনের মডার্নাইজেশন ঢুকতেছে, রিলেশনশিপের মধ্যে কোনো স্ট্যাবিলিটি নাই, যেটা শান্তির পেপারে আসে যে ইনসিকিউর ফিল করতেছে। তো সেই জায়গা থেকে এই পর্দা কিংবা দিনদারির বিষয়টাকে তারা অনেক বেশি জোর দেন এখন। তো অনেক আবার এরকমও বলেন যে রাস্তায় বের হইলে হয়তো মানুষের চোখ চলে যায়, পুরুষের চোখ চলে যায় বিভিন্ন দিকে, তো কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা নিজেকে খুব কষ্টকর হয়ে যায়। তো সেই জায়গা থেকে যদি পর্দা পুরুষ এবং স্ত্রী, সরি, পুরুষ এবং নারী দুজনের জন্য যদি সমানভাবে থাকে তাহলে হয়তো নিয়ন্ত্রণের জায়গাটা একটু ভিন্নভাবে থাকে। আর ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা আমাদের সমাজে যেভাবে দেখি যারা এই আন্দোলনের সাথে আছে, এবং সেই জায়গায় একটু ভিন্নতর, মানে ভালোবাসা হয়তো বিয়ে বিবাহ পূর্ব ভালোবাসার জায়গাটা এখানে তেমন একটা নাই, খুব কম, এবং অনেক ক্ষেত্রে বলা হয় যে কোনোভাবেই জায়েজ না ইসলামে। এবং তা ইসলাম, যেহেতু তারা ইসলামের বিষয়টাকে সামনে তুলে ধরছে, তো ওই জায়গা থেকে তারা বলতেছে যে কোনোভাবে মেলামেশা তো পরের কথা, কথা বলা ইত্যাদি যাবে না। তো পরের স্লাইড যাবো একটু, পরেরটা এখানে যে বিষয়টা কাজ করে যে এক ধরনের নারীকে নিয়ন্ত্রণ করার বিষয়টাও চলে আসে যখন আমরা পর্দার কথা বলি, কিংবা যখন আগের স্লাইডে বলা হলো যে সে আপনার ইচ্ছা মতো চলবে কিংবা আপনি যেভাবে চান, তো ওই জায়গা থেকে হয়তো বলা হয় যে আপনার স্ত্রী স্বামীর অনুসারী হয়ে থাকবে এবং ভরণ পোষণের দায়িত্ব তার থাকবে। যখন রেসপন্সিবিলিটি এরকম থাকবে তখন হয়তোবা নারীর নিয়ন্ত্রণের জায়গাটা একটু ভিন্নভাবে চলে আসে, যেটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় উত্তরাধিকার সূত্রে আমাদের মধ্যে চলে আসে, কিন্তু ইসলামে হয়তো একটু ভিন্নভাবে দেখানো হয়। আচ্ছা, একটু আগে আগের স্লাইডটা একটু যাব, যেখানে সাংসারিক জীবনের ক্ষেত্রে একটা গুরুত্বের জায়গা বলা হয় যে দুজনের মধ্যে একটা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলা হয়। তো এখানে যেমন একজন বলতেছেন সাংসারিক জীবন কিন্তু খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকা উচিত। আমাদের নবীজি নিজেও তার বিবিদের সাথে খেলাধুলা করতেন, হাসি ঠাট্টা করতেন একজন বন্ধুর মতো করেই। উনি তো তার বিবির গ্লাসে যে স্থানে মুখ দিয়ে পানি খেতেন সেই স্থানে তিনিও মুখ লাগিয়ে পানি খেতেন, এটা মহব্বতের উদাহরণ। বিবিদেরকে নিজ হাতে খাইয়ে দিতেন, পারস্পরিক একটি শ্রদ্ধাবোধ থাকতে হবে একজনের প্রতি আরেকজনের, এবং বিবিকে দেখতে হবে সর্বোপরি একজন বন্ধু হিসেবে। কিন্তু বিষয়টা যদি এরকম না হয় যে শুধুমাত্র আমরা পর্দা করতেছে, দিনদারি স্ত্রী চাচ্ছে এবং নিয়ন্ত্রণ করতেছে, তাহলে হয়তো ইসলামের সেই আদর্শের জায়গা থেকে সরে আসলো বা সুন্নতের সেই জায়গাটা ঠিক পরিপূর্ণভাবে আসতেছে না। তো এইখানে যেভাবে বলা হচ্ছে সেটা হয়তো বা মহানবীর জীবন আদর্শকে নিজের মধ্যে রেপ্লিকেট করার চেষ্টা করা, যে তিনি তার বিবিদের সাথে যেভাবে তার সময় কাটিয়েছেন সেইভাবে তার নিজের জীবনকে একজন আদর্শ পুরুষ হিসাবে তুলে ধরা, বা আদর্শ পুরুষ হিসেবে যদি মহানবীকে বিবেচনা করা হয় তাহলে তাকে অনুসরণ করা। আবার এখানে সুন্দর একটা, এখানে সাংসারিক কাজগুলোতে একটা ডিভিশন অফ লেবারের কথা বলা হয় যে কীভাবে দায় দায়িত্বগুলো পালন করা হবে। যেমন পরে একজন বলতেছেন তাবলিগের সাথী, বিয়ের পর তার সকল দায় দায়িত্ব আমার, এবং সে চায়, আমি চাই আমার বিবি বাসায় থাকুক, ঘর সামলানোর দায়িত্ব তার, আমি আগে থেকেই চাই না আমার বিবি জব করুক। আর এটা তাবলিগে ভালো করে আসার জোরার পর আরও পক্ষে হয়েছে। আগে আমি যখন এটা বলতাম তখন আমার বন্ধুবান্ধবরা আমাকে প্রশ্ন করতো এটা নিয়ে, মানুষের তো চাহিদার কোনো শেষ নেই, এখন দেখেন ঢাকার বেশিরভাগ শিক্ষিত মানুষ স্বামী স্ত্রী দুজনেই জব করছে, কিন্তু এতে করে তাদের খরচও বাড়ছে, সব মিলে সে আগের অবস্থানেই থাকছে, বরং যা হয় এতে করে মানুষের জীবনের শান্তি কমে আসে। আমি চাই না আমার সন্তান তার মায়ের কাছ থেকে অর্ধেক মায়ের আদর যত্ন পাক, আমি চাই তারা যেন তার মায়ের কাছ থেকে পুরোটাই পায়। বিবি বাইরে কাজ করলে এটা সম্ভব না, আমাকে অনেকে হয়তো ব্যাকডেটে বলতে পারেন, তবে আমি এভাবেই চিন্তা করছি। এটা দেখা যাচ্ছে যে এর সাথে সাথে এক ধরনের আবার সে ইনসিকিউর বিষয়টা চলে আসতেছে, যে তার সন্তান কিভাবে বড় হবে, তার সন্তান হয়তো মায়ের আদর পাবে না, কিংবা স্বামী স্ত্রী দুজনে জব করলে হয়তো পারিবারিক এক ধরনের সময় দেওয়া, যেটা পরিবারের মধ্যে দুজনের সেই সময় দেওয়া, সেই জায়গাটাতে হয়তো একটা ইনসিকিউরিটি চলে আসতেছে। তো ওইটাও এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে তাদের যে আমাদের তাদের বিয়ে নিয়ে চিন্তা ভাবনার সাথে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসে, যেটা হচ্ছে চিল্লার সাথে বিয়ের একটা রিলেশন, যে অনেক সাথীরাই যারা বিবাহ করতে আসছেন বা সামনে বিবাহ করবেন, তাদের মধ্যে একটা চিন্তা কাজ করে যে আমি হয়তো তিন চিল্লা দিয়ে তারপর বিয়ে করব, বা এক চিল্লা দিয়ে বিয়ে করব, বা চিল্লাটা হয়ে গেলে এক ধরনের নিজেকে মনে হয় যে এক বছরের জন্য, বা যেহেতু তাদের একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে যে প্রতি বছর একটা চিল্লা দিতে হবে, তো ওই এক বছরের জন্য সে হয়তো একটু নিশ্চিত। যদি কোনোভাবে একটা মিস হয়ে যায়, হয়তো অনেকে মনে করে যে না আমি হয়তো একটু আমার ডেডিকেশনটা কমে যাবে, এবং তাবলিগ জামাতের যেমন এই ফ্লাইটটাতে দেখা যাচ্ছে যেরকম একজন বলতেছে যে চিল্লাটা হয়ে গেলে আমি এক বছরের জন্য মুক্ত, আর এই সময়টাতে আমি বিয়ের বিষয়গুলো শেষ করতে ফেলতে পারি। আর এই সাথে তিন চিল্লা দিয়েছেন, তার পরবর্তী চিল্লা যেটাকে নেসাবি চিল্লা বলে, মানে অব্লিগেটরি ঠিক ওরকম না, মানে প্রতি বছর একটা দেওয়ার কথা আর কি, সেটাকে নেসাবি চিল্লা বলতেছে, যে নেসাবি চিল্লাটা আসলেই গুরুত্বপূর্ণ যারা তিন চিল্লা কমপ্লিট করছেন তাদের জন্য, এবং মুরব্বীরা সবসময় এটার উপর জোর দেন। এটা নিয়মিতভাবে না করলে কাজের জেল্লাটা নষ্ট হয়ে যায় এবং মানুষ দুনিয়ার কাজের প্রতি আরও ঝুঁকে পড়ে। এই যে আমি দুনিয়াবী কাজের জন্য এখন আমার নেশাবি চিল্লাটা দিতে পারছি না, তাই নিয়মিতভাবে করলে কাজের মেহনত থেকে দূরে সরে যাওয়ার ভয়টা আর থাকে না। অন্যদিকে আমার একটা ইচ্ছা হলো আমি পরবর্তীতে কম্পিউটার বায়োটির উপর একটা ডিপ্লোমা করব, এরপর নিজেই একটা ব্যবসা দিব। এটা করার জন্য কিছু টাকা এবং সময়ের প্রয়োজন। এখন যদি আমি চিল্লাটা না দিয়ে আমি এটা শুরু করি, তাহলে দেখা যাবে যে আমি আরও আটকে যাব। তাই এখন আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে চিল্লাটা শেষ করা। এখন যদি আমি এসব বিষয়ের সাথে যুক্ত হয়ে পড়ি, তাহলে আমার নেশাবি চিল্লাটা করা কঠিন হয়ে যাবে। নেক্সট লাইন। তো পাশাপাশি আরেকজন তাবলিগ জামাতের সাথে বলতেছেন যে তিন চিল্লার গুরুত্ব নিয়ে, যে তিন চিল্লা দিব, তিন চিল্লা দেওয়ার পর বিয়ে করবো ইনশাল্লাহ। মানে তিন চিল্লা দিলে দীর্ঘ সময় আল্লাহর রাস্তায় থাকা যায় এবং আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়ার একটা যোগ্যতা নিজের মধ্যে চলে আসে। অনেক ফিতনা ফাসাদ দুনিয়াতে তো হালাল হারাম, জায়েজ না জায়েজ, হালালের উপর চলার যোগ্যতা চলে আসে। এর আগে ইমানের যোগ্যতা ইমানের যোগ্যতা আগে যদি বিয়ে করা হয়, তাহলে একটু কঠিন হয়ে যায়। হালাল কামাই করা, জায়েজ পন্থায় চলা কঠিন হয়ে যায়। তারপর আমার প্রশ্ন ছিল যে এতে করে কি আপনার দিনের প্রতি অবস্থানটা আরও শক্ত হয়। বলতেছে যে হ্যাঁ, শক্ত করার জন্যই তিন চিল্লা দিতে যাচ্ছি, যাতে পারিবারিক বিভিন্ন বিষয়গুলোর মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি। আমি থিসিস জমা দিয়ে চলে যাবো চিল্লাতে এবং চিল্লা থেকে এসে প্ল্যান করবো বিয়ে। তো এইখানেও একটা নিজেকে এক ধরনের একটা প্রোটেক্টিভ ব্যারিয়ারের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা, যে আমি যদি এরকম তিন চিল্লা দিই বা এক চিল্লা দিই, আমার মধ্যে যদি সেই বিষয়গুলো চলে আসে, তাহলে তো আমার একটা সুখী সাংসারিক জীবন থাকবে, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আসছে, বা তারা যেহেতু ওইটাকে রোল মডেল হিসেবে ধরে, সুন্নতকে নিজের জীবনে আনতে চায়। তো এইখানেও সেই বিষয়গুলো চলে আসে আর কি। আবার আরেকটা বিষয় আছে যে এক ধরনের প্রোটেক্টিভ ব্যারিয়ারের মধ্যে আরেকটা সিকিউরিটির বিষয়টার মধ্যে যে আরেকটা বলা হয় যে বিয়েটা যত তাড়াতাড়ি করা সম্ভব একজনের পক্ষে করে ফেলা, এবং এইটা একজন পুরুষের জন্য এবং নারীর জন্য পর্দা হিসেবে কাজ করে, প্রোটেক্ট করতেছে তাকে বিভিন্ন ধরনের সিন পাপ করা বা চোখের পাপ, যেরকম থাকে একজন পুরুষ বের হলে একজন নারীর দিকে তাকালে তার যে পর্দা নষ্ট হয়ে যাচ্ছে, এরকম বিষয় থেকে সে বাঁচতে পারে। নেক্সট স্লাইড প্লিজ। তো আরেকটা আছে মনে আগে নাকি? আচ্ছা ঠিক আছে, নেক্সট। তো এখানে একটা স্লাইড মিস আছে আমার এখানে। তো সেখানে বলতেছে যে একজন বলতেছে যে বিয়ের মাধ্যমে একজন পুরুষ নানা ধরনের পাপ থেকে বাঁচতে পারে, এই জন্য বলা হয় যে একজন বিবাহিত পুরুষের ইবাদত অবিবাহিত একজনের চেয়ে অনেক বেশি মজবুত হয়। বিয়ে করার ফলে তার অন্য নারীর প্রতি যে একটা আগ্রহ এবং নিজের দৃষ্টি এবং চিন্তাভাবনার প্রতি শক্ত নিয়ন্ত্রণ তৈরি হয়, যেটা একজন অবিবাহিত পুরুষের জন্য অনেক কঠিন। তো এইখানে ইবাদতের ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি একটা সার্টেন এই যেটা স্ট্যান্ডার্ড এই যদি বলা হয় আমাদের দেশের পার্সপেক্টিভে, এবং সেই সময় যদি করা হয় তাহলে হয়তো সে যখন ইবাদতটা করবে, নামাজ কিংবা অন্য যে কোনো ইবাদত করবে, তার মধ্যে যে মনোসংযোগ সেটা হয়তো অনেক বেশি থাকবে। তো এই ক্ষেত্রেও ইবাদতের ক্ষেত্রেও বিয়েটা খুব গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট হিসেবে কাজ করতেছে। তারপর যেটা বলা হচ্ছে যে বিয়ের রিচুয়াল নিয়ে, বিয়েটা আসলে কেমন হওয়া উচিত, আমাদের দেশে সাম্প্রতিক সময় যেরকম আমরা দেখি যে বিয়ের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আসতেছে, যে সাংস্কৃতিক বিষয়গুলো যেমনভাবে ঢুকতেছে, যেমন একসময় হয়তো বিয়ের মধ্যে গায়ে হলুদ, তারপর পাশাপাশি বিয়ের গীত, এই সমস্ত বিষয়গুলো ছিল আমাদের দেশের গ্রামাঞ্চলের বিয়েতে। কিন্তু আধুনিক শহরের দিকে যদি আসি তাহলে হয়তো দেখা যাবে যে গায়ে হলুদের বিয়েতে হয়তো একটা ব্যান্ড না আসলে হয় না, কিংবা ইদানিং শুনতেছি একটা বাউল গ্রুপদের অনেক বেশি ডিমান্ড যে বিয়ের মধ্যে তারা গান করবে, একটু সবসময় একটা ভিন্ন ধরনের কিছু করা, যে গায়ে হলুদের মধ্যে তারা এই গান বাজনা করবে, তারপর গায়ে হলুদ হবে। তো ওই বিষয়গুলো যেমন আসতেছে, তেমনিভাবে যারা ইসলামিক আন্দোলনের সাথে যুক্ত, এরকম পিউরিস্ট ফর্মের কথা বলে ইসলামের, তারা আবার বিয়ের আচার অনুষ্ঠানকে একটু ভিন্নভাবে দেখে, যেটা এই স্লাইডে দেখা যাচ্ছে। বিয়ের ক্ষেত্রে বলা হয় যে সুন্নত হচ্ছে ওয়ালিমা। ওয়ালিমা হলো বউ ভাত, মানে ছেলের পক্ষে ছেলের আত্মীয় স্বজন এবং মেয়ের আত্মীয় স্বজনকে যেটা খাওয়ায় সেটা হলো ওয়ালিমা। ইসলামের দৃষ্টিতে বরযাত্রা নেই, তবে এমন কোনো বাধ্যবাধকতা নাই যে বলে না আমরা এই কয়জন যাব তাদের খাওয়াতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওয়ালিমাটা হওয়া সুন্নত এবং এটা বিয়ের 3 দিনের মধ্যেই হওয়া সুন্নত, আর মেয়ের ক্ষেত্রে অনুষ্ঠান করার বাধ্যবাধকতা নেই। যদি এমন করা হয় যে কারো যদি সামর্থ্য থাকে, সে যদি মেহমানদারি করতে চায়, সেটা ঠিক আছে, এটা বরযাত্রার পর্যায়ে পড়বে না, সেটা মেহমানদারি পর্যায়ে পড়বে। এর জন্য সে নেকি পাবে, মেয়ের পক্ষ বা মেয়ের বাবা, আল্লাহ আমাকে সামর্থ্য দিছে আমি এই কয়জনের মেহমানদারি করতে চাই। কিন্তু এখন আমাদের সমাজে এটা চলতেছে বাধ্যবাধকতার পর্যায়ে, যে আমরা এই কয়জন বরযাত্রী যাব। আরেকটা হলো গায়ে হলুদ, সম্পূর্ণ নাজায়েজ। স্বামী বৈশে আছে, বর বৈশে আছে, ছেলেরা এসে মুখে হলুদ মাখে, মেয়েরা এসে গালে হলুদ মাখে। আরে আমার জামাই, এর গেলে তুমি হলুদ মাখবা কেন? তোমার জামাই না, তোমার জামাইয়ের গেলে তুমি হলুদ মাখো, আমার বিবির গেলে তুমি হলুদ মাখবা কেন? তুমি পুরুষ, তোমার বউয়ের গালে গিয়ে হলুদ মাখো। পর্দা নষ্ট হইতেছে, গায়ে স্পর্শ হইতেছে, দেখা দেখি হইতেছে, এর দ্বারা কত জেনা ছড়াইতেছে, সম্পূর্ণ নাজায়েজ গায়ে হলুদ। গায়ে হলুদের নামে ইসলামে কোনো বিধান নাই। তো এরকম বিষয়গুলো মানে সরাসরি যে একটা কনফ্লিক্ট একটা তৈরি করতেছে, যে আমাদের সমাজের যেটা দীর্ঘ ঐতিহ্যগত বিষয় এবং ঐতিহ্যের পরিবর্তনও হচ্ছে, যেমন গানের ক্ষেত্রে বলা হয় গীত থেকে এখন আমরা মডার্ন ব্যান্ড মিউজিকে চলে যাচ্ছি, কিংবা হয়তো ফিউচারে হয়তো আরও অন্যরকম কিছু হবে, সেই ক্ষেত্রে আবার এই বিষয়গুলোকে চ্যালেঞ্জ করা হচ্ছে যারা পিউরিস্ট ফর্মে ইসলামিক আন্দোলনের কথা বলে। তো আমি আমার প্রেজেন্টেশনের শেষ পর্যায়ে চলে আসি, আর একটা স্লাইড, লাস্ট স্লাইড, যেটা আসলে তাবলিগ জামাত তরুণ প্রজন্মের কাছে কি তুলে ধরছে বা কি অফার করতেছে ফাইনালি, যেটা মনে হয় যে আমার যেটা অবজারভেশন আমার বিগত 1.5 বছরের ফিল্ড ওয়ার্ক এবং সাম্প্রতিক সময়ে কথা বলা তাদের সাথে, যে এটা আসলে ইসলামের ক্ষেত্রে যদি বলি, ইসলামের ক্ষেত্রে এটা নতুন না যেটা অফার করতেছে, হয়তো ডাইমেনশন চেঞ্জ হচ্ছে, কিংবা একটু আমাদের বর্তমান সময়ের পার্সপেক্টিভে তারা একটু মডিফিকেশন হচ্ছে, কিন্তু সম্পূর্ণ নতুন না। যেটা ইসলামে বলা হচ্ছে সেই সেই বিষয়গুলোকে তারা তুলে ধরতেছে, এটা নিয়ে হয়তো বিতর্ক হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে সুন্নতের প্রতি জোর দেওয়া, জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্নতকে তুলে ধরা, পোশাক আশাক থেকে শুরু করে বিয়ে, সামগ্রিক জীবনযাপন, খাবার দাবার কেমন হবে, খাবার দাবারের প্রক্রিয়া কেমন হবে, সাংসারিক জীবন কেমন হবে, সন্তান সন্ততি লালন পালনের ধরন কেমন হবে, কাজ করবো কি না, ব্যবসা করবো কি না, এই সমস্ত বিষয়গুলো, তারপর সামগ্রিকভাবে জীবন ব্যবস্থাকে গড়ে তোলার প্রতি জোর দিতেছে, আর এমন একটা জীবন ব্যবস্থার কথা বলতেছে যেটা আসলে একটা জার্নি টু প্যারাডাইস বা এরকম কিছু, জার্নি টুয়ার্ডস পিউরিফিকেশন, এরকম একটা বিষয় যে হোল লাইফ টাইম এটার মধ্যে কোনো এরকম কোর্স না, যেরকম 3 চিল্লা 1 চিল্লা বললেই আমি খুব হয়ে গেলাম, বিষয়টা এরকম না যে আমি চেষ্টা করতেছি একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে করার, কিন্তু এর মানে এই না যে 3 চিল্লা করলেই আমি সব কিছু পেয়ে যাবো বা হয়ে যাবো, এরকম না বিষয়টা। হোল লাইফ তাদের জার্নিটা সারা জীবনের, মানে কোনো পর্যায়ে ছেড়ে দেওয়ার কোনো বিষয় নেই। তো এই এরকম করে একটা ভিন্ন ধরনের জীবনযাত্রার কথা তারা প্রস্তাব করতেছে আমাদের সামনে। সবাইকে ধন্যবাদ।